আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ বৃহস্পতিবার, ২৪শে পৌষ, ১৮ই রজব, ৮ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে বেয়ারিস হিসেবে দাফন করা মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহ নিখোঁজদের পরিবারের জন্য ন্যায়ের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি, বললেন প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে ভিজিল্যান্স অবজারভেশন ও নির্বাচন মনিটরিং টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৪ দিনের সফরে আগামী রোববার দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আটলান্টিক উপকূলে একটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ সহ ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। এবং সিলেটে বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসের নিজ নিজ খেলায় জয়লাভ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রায়েরবাজারে বিয়ারিস হিসেবে দাফন করার মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহ নিখোঁজদের পরিবারের জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বিয়ারিস হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রমের প্রতিবেদন গতকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরকালে তিনি একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ সিআইডি এ সংক্রান্ত প্রতিবেদন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে। এ সময় প্রধান উপদেষ্টা এই কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। নিজ দেশে নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। প্রধান উপদেষ্টা বলেন, এই ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না। তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে আর তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে। কার্যক্রমের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সিআইডির উদ্যোগে মানবাধিকার ও মানবিক কর্মকাণ্ডে ফরেন্সিক বিজ্ঞানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ ড মরিস টিডবাল বিনজ পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যেসব পরিবারের সদস্যরা অংশ নিয়ে নিখোঁজ হয়েছেন তাদেরকে সিআইডির হটলাইন নম্বর ০১৩২০০১৯৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে জানিয়েছে ইইউ। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় সমন্বিত অংশীদারিত্ব, সহযোগিতা কাঠামো চুক্তি, পিসিএ নিয়ে চলমান আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন রোধ এবং বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাওলা পাম্পলোনি বলেন, দীর্ঘ ২০ বছর সাধারণ অংশীদারিত্ব চুক্তির আওতায় সম্পর্ক পরিচালনার পর ২০২৪ সালের নভেম্বরে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তিনি অসাধারণ ও ব্যাপক সংস্কারমূলক কাজের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬ থেকে ২০৫০ উপস্থাপন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভায় এই মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। এই মহাপরিকল্পনার লক্ষ্য হল দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা। এর মধ্যে ২০২৬ থেকে ২০৩০ মধ্যে ফার্স্ট ট্র্যাক প্রায়োরিটি প্রজেক্ট পরিকল্পনায় অফশোর অনুসন্ধান রাউন্ড, গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ নিরাপত্তা নিশ্চিতকরণ, রিফাইনারি সক্ষমতা সম্প্রসারণ, কৌশলগত জ্বালানি মজুত সক্ষমতা সম্প্রসারণ। দীর্ঘমেয়াদী কৌশলগত প্রকল্পসমূহে অফশোর গ্যাস উন্নয়ন, বৃহৎ পরিসরে রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল শিল্প সম্প্রসারণ, হাইড্রোজেন ও অ্যামোনিয়া অবকাঠামো উন্নয়ন, ভূতাপীয় শক্তি উন্নয়ন এবং জোয়ারভাট ও সমুদ্র তরঙ্গ ভিত্তিক শক্তি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ দেন ড. মোহাম্মদ ইউনুস। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ধারাবাহিক সংস্কারের মধ্য দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচন কমিশন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো কনফারেন্স হলে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্য নাগরিক পর্যবেক্ষণ জাতীয় নির্বাচন 2026 প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরোর কার্যালয়ে আয়োজন করা হয় সিটিজেন অবজারভেশন ফর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল ইলেকশন ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানের। আয়োজন করে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি AFED। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনী পর্যবেক্ষকরা ইসি তৃতীয় নয়ন, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক এমনটাই প্রত্যাশা সকলের। এ সময় তিনি আরো বলেন, প্রবাসী ও তরুণদের ভোট গ্রহণে অংশগ্রহণ গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন কমিশন। অতীতের ভুল ত্রুটি থেকে বেরিয়ে একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশাও করেন এই নির্বাচন কমিশনার।
81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আপনারা বস্তুনিষ্ঠ ভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে, কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেন্সিয়াল একটা পার্ট। ইউ আর দ্য থার্ড আই অব দি ইলেকশন কমিশন, এবং আমিও কি ভুল করছি সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন।
দেশের নির্বাচনী ব্যবস্থা ও সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ টেনে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, 2026 সালের নির্বাচন অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো।
আমাদের জন্য 2026 এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের প্রথম ধাপ অর্জিত হবে।
ন্যূনতম সংস্কার ও কার্যকর ব্যবস্থার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
আসন্ন জাতীয় নির্বাচনে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে মাঠ পর্যায়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে রিটার্নিং অফিসাররা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের তৃতীয় দিন ছিল গতকাল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে আপিল করেছেন 131 জন প্রার্থী। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের 4 দিন আগে আগামী 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলায় পুলিশ, বিজেপি, আনসার ও VDP, কোস্টগার্ড নিয়োগ করা এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 15-16 জন সদস্য থাকবেন, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে থাকবেন 17-18 জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন 16 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে এই সংখ্যা হবে 17 জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার চারদিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাবেন। তাঁর এই সফর সম্পর্কে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারগণ ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। তারেক রহমান এই সফরে জুলাই গণ অভ্যুত্থান সহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে উপস্থিত থাকবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল রাজধানীতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান সম্পর্ক, রাজনৈতিক ও কূটনৈতিক বিষয় সহ পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা দিক আলোচনায় উঠে আসে। আগামী 2026-27 অর্থ বছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি গতকাল ই ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 36 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে আদালত আসামিদের মধ্যে পলাতক থাকা 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 25 কোটি টাকা আত্মসাত করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় এই অভিযোগপত্র দাখিল করে দুদক। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
পারিব না এ কথা যে বলিও না আর, ছোটবেলায় শেখা ছাড়া বলছি আবার, সবই পারি সবই করি সব কিছু নিতে পারি জিতে, পারবো না কেন তবে সিগারেট ছুড়ে ফেলে দিতে।
ধূমপান জীবনকে ধ্বংস করে, তাই ধূমপানকে না বলার সিদ্ধান্তে দেরি করবেন না, প্রতিজ্ঞা করুন তামাক ছাড়ুন।
খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে গত শুক্রবার পাঠানো এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল শোকবার্তাটি প্রকাশ করে। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো শোকবার্তায় তিনি এ সমবেদনা জানান। শোকবার্তাটি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গতকাল প্রকাশ করে। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে শার্লি বচওয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল 53 বছর। তিনি নিউকেমিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি 18তম বিসিএস এর মাধ্যমে 1999 সালে তথ্য সার্ভিসে যোগদান করে যথেষ্ট সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সংসদ নির্বাচন ও গণভোট 2026।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভোটারদের ভাবনা ও প্রত্যাশা এবং রাজনৈতিক দলের প্রস্তুতি তুলে ধরতে বাংলাদেশ বেতার আয়োজন করেছে বিশেষ পরিবেশনার।
ধারাবাহিক পরিবেশনার অংশ হিসেবে এখন শুনুন নওগাঁ জেলার সার্বিক চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন।
নওগাঁর ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 41 জন। রোববার বাছাই শেষে 33 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সুশৃঙ্খল ভাবে এবং সৌহার্দ্যপূর্ণ ভাবে আমাদের যে মনোনয়নপত্রগুলো ছিল সেগুলোর বাছাই কার্যক্রম শেষ করেছি। মনোনয়নপত্র নিয়েছিল মোট 53 জন। আমরা তার মধ্যে পেয়েছি যারা দাখিল করেছেন তাদের সংখ্যা হচ্ছে 41 এবং সেখানে বৈধ হিসেবে ঘোষিত হয়েছে 33 প্রার্থী।
এদিকে নির্বাচন ঘিরে সবখানে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীগণ। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন প্রার্থী বলছিলেন,
পরিবেশ ভালো আছে এবং এই পরিবেশটা থাকুক এটাই আমরা চাই।
এখন মহাদেবপুর বদলগাছি একটা শান্তিময় জায়গা। আমি আর আমার জামাতের ক্যান্ডিডেট আমরা একই সাথে 2-3 প্রোগ্রাম মঞ্চ শেয়ার করেছি।
আচরণবিধি মেনে সকল প্রোগ্রাম আমরা পরিচালনা করব। আমার মনে থাকে ইচ্ছা যে 6 প্রার্থী এখানে দিয়েছে, জনগণ যাকে সমর্থন দেবে সে নির্বাচিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ বিষয়ে ভোটারদের অবগত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, যেমনটি বলছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব।
গণভোটের বিষয়টি অবহিত করার জন্য আমরা আরো ব্যাপক প্রচারের পরিকল্পনা নিয়েছি। লোকেশন চিহ্নিত করে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালানো হচ্ছে। প্রার্থীরা যদি এই গণভোটের বিষয়টি সরাসরি সকল ভোটারকে এটা বলে তাহলে এটা বেশি কার্যকর হবে।
আগামী 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ, 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 1 বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র গতকাল আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সংশ্লিষ্ট 2 তেলবাহী জাহাজ আটক করেছে। এর মধ্যে একটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ ছিল। প্রায় 2 তাড়া করার পর মার্কিন বাহিনী আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা জাহাজে উঠে অভিযান পরিচালনা করে। যুক্তরাজ্যের নৌবাহিনী এই অভিযানে আকাশ ও সমুদ্রপথে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করে। এছাড়া অবৈধ কর্মকাণ্ড চালানোর অভিযোগে ক্যারিবীয় সাগরে এমটি সোফিয়া নামে দ্বিতীয় জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা আন্দ্রেই কলিশাস বলেছেন, যুক্তরাষ্ট্রের রুশ পতাকাবাহী জাহাজ আটক করা পুরোদস্তুর জলদস্যুতার একটি উদাহরণ। যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে বাংলাদেশ সহ 25 দেশের নাগরিকদের $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে নতুন এই নীতিমালা প্রকাশ করে। বর্তমানে মোট 38 দেশকে একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার বেশিরভাগই আফ্রিকা, ল্যাতিন আমেরিকা ও এশিয়ার দেশ। সম্প্রতি যুক্ত হওয়া দেশগুলোর জন্য নতুন এই নীতি 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। আবারও দেশের খবর। বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা এবং বাংলাদেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ অপর আয়োজকদের শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহী। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালস 7 নোয়াখালী এক্সপ্রেসকে পরাজিত করে। একই ভেন্যুতে দিনের অপর খেলায় চট্টগ্রাম রয়্যালস 14 সিলেট টাইটানসকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5 থেকে পরবর্তী 4-6 দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 6:43 এবং সূর্য অস্ত যাবে 5:27। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহ নিখোঁজদের পরিবারের জন্য ন্যায়ের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বললেন প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে ভিজিল্যান্স, অবজারভেশন ও নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 8-14 ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চার দিনের সফরে আগামী রোববার দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আটলান্টিক উপকূলে একটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ সহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বেতারে সকাল 7টার সময় আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার .gov.bd-তে, এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetanews এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হলো।